প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শক বিন্দু, মদনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে সে দুরুদে পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নেয়, তাহলে পাঠকারীর 80 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে প্রশ্ন করবেন না, তবে SMS এর মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল্লাহ আলী আজকেও আমাদের সাথে রয়েছেন, তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ রায়হান আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, অন্যের হক নষ্টকারীদের ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? জানিয়ে দিলে একটু উপকৃত হব ইনশাআল্লাহ।
জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? কেউ যদি কারো হক নষ্ট করে, তাহলে হক নষ্টকারী সে আবিদ, নামাজ পড়ে, রোজা রাখে, তাকওয়া পরহেজগারি ইবাদতের দিকে তার মনোযোগ রয়েছে, কিন্তু মানুষকে কষ্ট দেয়, তো এই কষ্ট দেওয়ার কারণে তার আমল বিফলে যাবে কিনা একটু বিস্তারিত বল।
অন্যের হক যারা আত্মসাত করে, এখন এটা দ্বারা উদ্দেশ্য কি? কেউ সত্যিকার অর্থে কারো হক যদি আত্মসাত করে আর অন্যের সাথে এমন জুলুমকারী, এমন অত্যাচার যে করেছে, দেখুন দোয়া এর অনেক কারণ রয়েছে যে যার কারণে দোয়া কবুল হয় না, বরং উল্টো তার কারণে সে গুনাগার হয়। যেমন কারো সম্পদ আত্মসাত করা অন্যায় পদ্ধতিতে, তো দোয়া কবুল হওয়া না হওয়া এটাকে আপনি আলাদা একটি টপিক মনে করুন, কিন্তু এই যে আমল করেছেন তার ব্যাপারে আগে জিজ্ঞেস করা উচিত এই আমলটি কেমন। আমাদেরকে এই কথাও বলা হয়েছে যে ব্যক্তি অনেক সময় অনেক লম্বা সফর করে আসেন, অর্থাৎ এটাকে হজের সাথেও তুলনা করা হয়েছে, দূর দূরান্তে পৌঁছে আপন হাত বাড়িয়ে দেন আর সে দোয়া করেন, ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। মূলত তার অবস্থা হচ্ছে মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া খুযিয়া বিল হারাম। তার খাওয়া পান করা, তার পরিধান করা, তার খাবার হারাম। ফা আন্না ইউস্তাজাবুলে যালিকা, আল্লাহ তাকে কিভাবে কবুল করবেন, তার দোয়া কিভাবে কবুল হবে? তো দোয়া কবুল হওয়া বরং নামাজের ব্যাপারে বলা হয়েছে যে দুনিয়াতে কেউ যদি কারো হক নষ্ট করে আসে তাকে মুফলিস বলা হয়েছে, অর্থাৎ গরিব হবে কিয়ামতের দিন। কে? কেউ কারো নামাজ নিয়ে গেল, রোজা নিয়ে গেল, অমুক ইবাদত নিয়ে গেল, অমুক ইবাদত নিয়ে গেল, তো যেহেতু সেই মানুষের হক নষ্ট করে গিয়েছিল, এখন তাদের গুনাহের বোঝা তার কাঁধের উপর চলে আসবে। তো যখন নেকি নিয়ে গেলেন, এখন পেছনে আর কিছু নেই, তো তাদের গুনাহ তার কাঁধের উপর চলে আসবে। তো সে ব্যক্তি কি কিয়ামতের দিন বলা হয়েছে? সেই দরিদ্র ব্যক্তি অনেক কিছু নিয়ে গিয়েছিল কিন্তু আজ তার পাল্লায় কিছুই নেই। তো এই জন্য কারো হক নষ্ট করা, সম্পদের হক কিংবা অন্যান্য হক, তো এটা কঠিন ধরনের একটি জুলম, গুনাহগার হবেন। শরীয়তের হুকুম হচ্ছে সেই তওবা করবে আর আল্লাহর বারগাহে তওবাও করবেন, এবং যার হক সেই নষ্ট করেছে তার সেই হক তাকে দিয়ে দিবে। আর অনেক জায়গায় এইভাবেও হক নষ্ট করা হয় যে তার কাছ থেকে ক্ষমাও চাইতে হবে, তার কাছে ক্ষমাও চাইতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। চেষ্টা করুন কারো মনে যেন আমরা কষ্ট না দিই, কাউকে আঘাত না দিই, কেউ যেন আমাদের কারণে ব্যথিত না হয়, এই বিষয়টি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। আল্লাহ তৌফিক দান করুক। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দে।
আমি মোহাম্মদ সালমান হোসেন। হুজুরের কাছে একটি প্রশ্ন ছিল, মক্কায় প্রথম মানুষের বসবাস শুরু হয় কিভাবে, জানিয়ে দিলে খুশি হতাম।
জি মুফতি সাহেব, কিভাবে মক্কাতুল মুকাররমায় জনবসতি হয়েছে একটু বিস্তারিত বলুন।
মক্কায় মুকাররমার মধ্যে আগের যুগের মানুষ, উদ্দেশ্য কি, কত আগের লোকের কথা আপনি বলছেন? দেখুন, মক্কায় মুকাররমার মধ্যে এই মক্কার ব্যাপারে বলতে পারেন যখন এটা আবাদ হয়েছিল, তো তার আগে হজরতে ইব্রাহিম আলহিসাম আপন পরিবারকে, নিজের স্ত্রীসহ হজরতে ইসমাইল আলহিসামকে এখানে রেখে গিয়েছিলেন। তো সেই সময় তো একটি ময়দান ছিল, আর কিছুই ছিল না। অতঃপর তিনি আলহিসাম সেখান থেকে চলে গেলেন আর আল্লাহর বারগাহে দোয়া করলেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন, হে আল্লাহ, আমি আপন পরিবারকে এমন মরুভূমি, এমন জায়গাতে রেখে এসেছি যেখানে না কোনো চাষাবাদ, কোনো ফল রয়েছে। এখন দোয়া করলেন, মানুষের অন্তর তাদের দিকে ফিরিয়ে দিন, সেখানে তাদেরকে রিজিক দান করুন, ফল দান করুন। তিনি তো সেখান থেকে চলে গেলেন। তো সেখানেই সেই জমজম শরীফের সেই পানি, যা হজরতে ইসমাইল আলহিসালামের পায়ের আঘাতে বের হয়ে এসেছিল, তো সে পানি আসলো। তো তারপরে মানুষ সেখানে থাকতে শুরু করলেন, আবাদি বেড়ে গেল। তো এইভাবে মক্কা আবাদ হল। পরবর্তীতে লম্বা একটি সময় অতিবাহিত, আমাদের প্রিয় নবী আলহিসালামের জন্ম মক্কায় মুকাররমার মধ্যে হয়েছে। তখন একটি পরিপূর্ণ শহর ছিল, আবাদি ছিল। 40 বছর হুজুর আলহিসাম সেখানে থেকেছেন, নবুয়তের ঘোষণা রাখ পর্যন্ত। অতঃপর নবুয়তের ঘোষণা দিলেন আর 13 বছর পরে হিজরত করে মদিনা চলে গেলেন। তো 10 বছর হুজুর আলহিসামের মদিনায় মুনাওয়ারার জীবনী। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথেই সেখানে জীবন অতিবাহিত করছিলেন। তো শুরুটা এইভাবে হয়েছিল, অতঃপর এইভাবে চলমান ছিল। অতঃপর এটা ইব্রাহিম আলহিসামের দোয়া যে, হে আল্লাহ, মানুষের অন্তর এদিকে ফিরিয়ে দিন, অর্থাৎ এই শহরের দিকে। তো আজও মানুষ মক্কায় মুকাররমার জন্য পাগল হয়, তাদের অন্তরে থাকে মক্কার মুহাব্বত। তো আজ দেখুন, যেই ফল ইব্রাহিম আলহিসামের দোয়া, আশেপাশে এই ধরনের কোনো ফলের বাগান নেই, কিন্তু আপনি সেখানে সব ধরনের ফল মক্কায় মুকাররমার মধ্যে তা আপনি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সেখানকার বারবার হাজিরি দান করুন। নবী পাক আলহিসামের শহর মদিনায় পাকে আমাদের হাজিরি নসিব করুন। এটা তো আমি সংক্ষেপে বর্ণনা করেছি, কিন্তু বিশেষ কোনো প্রশ্ন থাকলে তো আপনি দ্বিতীয়বার প্রশ্ন করবেন, আমরা বেক্ষার সাথে জবাব দিব।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমি জামিল। হুজুর কাছে একটি প্রশ্ন ছিল, 5 কালেমা মুখস্থ না থাকলে কি জাহান্নামি হতে হবে, জানিয়ে দিলে খুশি হব।
জি মুফতি সাহেব, কি বলবেন? যারা কালিমা শরীফ জানে না, 5 কালিমা জানে না, তো আমার ভাই যে প্রশ্ন করলেন যে না জানার কারণে জাহান্নামি হবে কি না, আমাদের জনসাধারণের মধ্যে এই সকল কথা উঠে যায় অনেক সময়, যে তুমি কালিমা জানো না, তুমি মুসলমান না, তুমি কালিমা জানো না, তুমি জান্নাতে যাবে না, তুমি কালিমা জানো না, জাহান্নামে যাবে। তো এই যে সকল বিষয়, আজও কি শরীয়ত এই বিষয়ে কি বলেছে, একটু আমাদেরকে বিস্তারিত বলো।
মাযাল্লাহ, এমন কোনো কথা উল্লেখ নেই যে 6 কালিমা মুখস্থ না থাকলে। তো এগুলো সেই বিষয়সমূহের অন্তর্ভুক্ত নয় যে যেগুলোর উপরে নির্ধারিত প্রশ্ন করা হবে, আর এগুলোর উপরে জ্ঞান না থাকলে জাহান্নামের মধ্যে যাবে এমনটা নয়, অর্থাৎ এগুলো ফরজ নয়। হ্যাঁ, ভালো বিষয়, কালিমাগুলো আপনারা মুখস্থ করে নিলেন, কিন্তু এটা জরুরি আমল নয়। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই কালিমাগুলো একসাথে এইভাবে মজুদ ছিল না। পরবর্তী যুগে এসে এগুলো মানুষ কর্তৃক এগুলোকে একত্রিত করা হয়েছে। মূলত এখানে আকিদার যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে। কোথাও আল্লাহর হামদ রয়েছে, তাসবিহ রয়েছে, কালিমা ইস্তিগফার রয়েছে, কিংবা অন্যান্য যেগুলোর উপর ইমান রয়েছে। তো যে সমস্ত আমরা ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল আমরা শুনে থাকি, তো এগুলোর মধ্যে অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ এই সমস্ত কালিমাগুলোর মধ্যে চলে আসে। তো কালিমাগুলো মুখস্থ করা এটি ভালো বিষয়, সওয়াবের কাজ, কিন্তু এগুলোকে এমন মনে করা যে এগুলো না জানলে জাহান্নামের মধ্যে পতিত হবে, আদাবে পতিত হবে, তো এগুলোর কারণে কারো আদাব হবে না। এগুলো মুখস্থ না করার কারণে আদাব হবে না। আদাব যেই সমস্ত বিষয়ের উপরে বর্ণনা করা হয়েছে, ফরজসমূহের মধ্যে কেউ কমতি করলে, জাকাতে করলে, নামাজসমূহের মধ্যে করলে, এগুলো সেই সমস্ত বিষয় যার মধ্যে কমতি পাওয়া গেলে তার মধ্যে আজাব এবং শাস্তি রয়েছে। বাকি এগুলোর উপরে আজাব নেই যদি কালিমা মুখস্থ না করেন তাহলে আজাব হবে, আর যদি মুখস্থ করেন তাহলে আজাব হবে না। তো বিষয়টি এমন নয়। হ্যাঁ, মুখস্থ করলে সওয়াব পাবেন, আল্লাহ পুরস্কার দান করবেন।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব শরীয়তের বিধান আমাদেরকে বলে দিয়েছেন। আশা রাখি আমার ভাই উত্তর পেয়ে গিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। কয়েকটি প্রশ্ন রয়েছে, আসুন আমরা প্রশ্নের দিকে যাই। যে প্রশ্ন চালিয়ে দিন।
আমি আহমেদ রাজা, হুজুরের কাছে একটি প্রশ্ন, ইসলামে জীবিকা উপার্জনের নীতিমালা কি, জানিয়ে দিলে খুশি হব।
জি মুফতি সাহেব, কি বলবেন, জীবিকা উপার্জনের কি দিক নির্দেশনা আমাদেরকে ইসলাম শরীয়ত দিয়েছে, একটু বিস্তারিত বলুন।
ইসলামে আয় রোজগার করার যে নিয়ম পদ্ধতি এবং শরিয়াহ কাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্টতার সাথে বর্ণনা করেছেন, আমাদেরকে এটা ইরশাদ করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত বাতিল পদ্ধতি কিংবা নাজায়েজ পদ্ধতি সেগুলো বলে দিয়েছেন, আর এগুলো ছাড়া বাকিগুলো যা জায়েজ বলে দেওয়া হয়েছে। আর বলা হয়েছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদ হারাম করেছেন। অনুরূপভাবে আরেকটি আয়াতে রব তাআলা ইরশাদ করেছেন, হে ইমানদারগণ, বাতিল পদ্ধতিতে সম্পদ খেও না, কিন্তু তোমাদের ব্যবসায়িক পণ্য ব্যতীত। এর যে ডিটেল ব্যাখ্যা, তো হারাম পদ্ধতিতে আয় করা, কোনো হারাম কাজ করা, ধোকা, সুদ, ঘুষ, এই সব কিছুই বাতিল। ধোকা দিয়ে আর মিথ্যা বলে কামানো, আয় করা বাতিল পদ্ধতির অন্তর্ভুক্ত। আমাদের শরীয়ত বাতিল পদ্ধতি থেকে বাঁচার আর জায়েজ ইখতিয়ারের কথা বলেছেন। তো আল্লাহ তাআলা ইমানদারদেরকেই বলেছেন পাক হালাল খাও, আর এই হুকুম আল্লাহ আপন রাসূলদেরকেও দিয়েছেন। তো এই জন্য আল্লাহ তৈয়ব পাক এবং পাককেই কবুল করেন। তো আমাদেরকে উসুল স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যার মধ্যে সত্য আছে, ধোকাবাজি থাকবে না, খেয়ানত থাকবে না, খারাপ চুক্তিও নয়। আর নিজেদের মালসমূহের ত্রুটি গোপন করে মানুষের কাছে বিক্রি করা, এই আমল যেন না থাকে। ত্রুটি থাকলে দেখিয়ে দিন, তারপর বিক্রি করুন, ধোকা দিবেন না। তো এই বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন। অতপর ক্রয় বিক্রয়ের বস্তুগুলো হালাল হতে হবে, যে বস্তুগুলো শরীয়ত হারাম বলে দিয়েছেন, চাই সেটা শরাব হোক, শুকুরের মাংস, এমন বস্তু এগুলো ক্রয় বিক্রয় করবে না। তো হালাল বস্তু আয় করা, খাওয়া, আর হালাল বস্তু ক্রয় বিক্রয় করা, অনুরূপভাবে এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে আয়ের উৎস। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মেহনত করার মাধ্যমে, যে ব্যক্তি নিজস্ব সক্ষমতা, নিজের পরিশ্রম সেগুলো বিক্রির মাধ্যমে আয় করে থাকেন, এটাকে চাকরিও বলা যেতে পারে। শ্রমিক পরিশ্রম করেন, মিস্ত্রি ঘর বানিয়ে থাকেন, কিংবা যে কেউ তাদের কাজ করে থাকেন, কেউ ডিজাইনার হলে, কেউ ক্যামেরাম্যান রয়েছেন, কিংবা অনেকেই অন্য কোনো চাকরি করেন, অতপর নিজের কাজ অনুযায়ী তারা কার্য সম্পাদন করেন, যা তাদের ডিউটি, তাদের জিম্মায় যে কাজ, আর যা তাদের টাইম পিরিয়ড, যে সময় রয়েছে সেই সময় কাজে লাগিয়ে বেতন নিবেন, আর তার মধ্যে যে কাজ রয়েছে সেগুলো পরিপূর্ণ আদায় করে দিবেন। তো চাই আপনি ব্যবসা করুন কিংবা আপনি চাকরি করুন, তো পবিত্র শরীয়ত তার পুরো নিয়মকানুন বর্ণনা করে দিয়েছেন। অনুরূপভাবে দিনমজুর, তো দিনমজুরের ব্যাপারেও বলে দেওয়া হয়েছে, দিনমজুরের ব্যাপারে বলা হয়েছে তাদের পারিশ্রমিক তাদের ঘাম শুকানোর আগে দিয়ে দাও, এটা দিনমজুরের ব্যাপারে বলা হয়েছে। কিন্তু দিনমজুরদেরকেও যাদের কাজ করবেন তাদের কাজ পরিপূর্ণরূপে তাকে আদায় করতে হবে, তাতে কোনো ধরনের কমতি আর অলসতা যেন না থাকে। বাকি এতে আরও ব্যাপকতা থাকতে পারে। আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়ার একটি রেসালা রয়েছে হালাল আয়ের ব্যাপারে, এখানে ৫০টি উসুল এবং শরী আহকামের উপরে এ কিতাবটি লিখা হয়েছে, যে রিসালাটি আপনারা স্ক্রিনে দেখছেন, তো এটা সংগ্রহ করুন। আর অনেক ভাষায় এই রিসালা ট্রান্সলেট করা হয়েছে, তো ইনশাল্লাহ পড়ার পরে উপকার পাবেন।
মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুক। জি সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম আব্দুল কাইম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, প্রবীণ ও উলামাদের প্রতি সম্মান করার গুরুত্ব সম্পর্কে জানতে চাই, জানিয়ে দিলে খুশি হব।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলো।
জি হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের এই ধরনের শিক্ষা স্পষ্ট করে দিয়েছেন। দেখুন, শরীয়তের একটি গুরুত্বপূর্ণ উসুল রয়েছে, সেটি হচ্ছে আদব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইরশাদ করেছেন যে যারা আমাদের ছোটদের স্নেহ করে না আর বড়দের সম্মান করে না, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ তারা আমার শিক্ষার উপরে নেই, আমার সুন্নত পদ্ধতির উপরে নেই। তো এই আদব অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আদব অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে দেখি, তো এমন অনেক ঘটনাবলী আমরা পেয়ে থাকি, আদবওয়ালাকে আল্লাহ কি দান করেছেন আর বিয়াদবি যারা করেন তাদেরকে দুনিয়ার মধ্যে কোন সাজার মধ্যে লিপ্ত করেছেন আর তাদের উপর কেমন আদা পতিত হয়েছে। বলআম বিম বাউরা, কোরআনে এই ঘটনা রয়েছে, সে ছিল মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া কবুল হতো। যখন মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে তার জাতি তাকে দাঁড় করিয়ে দিল যে তুমি দয়ে জেরার অর্থাৎ বদ্দোয়া করো, তো এই বলআম বিম বাউরা এখন সে এটা করা শুরু করে দিল সম্পদের, টাকা পয়সার লালসায়, স্বর্ণ অলঙ্কারের লালসায়। যখন সে এমনটা করা শুরু করে দিল, তো তার বাক্যগুলো তার বিপরীতে, তার সম্প্রদায়ের বিপরীতে বের হয়ে গেল, এমনকি তার জিব্বা বের হয়ে গেল আর বুকের উপর চলে আসে। আর এই বিষয়টি কুরআনে পাকে বর্ণনা করা হয়েছে যে ফামাসালুহু কামাসালিল কলব, তার উদাহরণ কুকুরের মতোই, অর্থাৎ জিব্বা বের হয়ে গেছে। তো তার একটি বেয়াদবি কোত্থেকে কোথায় পৌঁছে গেছে। আল্লাহর নবী হজরতে মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে দোয়া করার জন্য সে অগ্রসর হচ্ছিল, তো এটা হল। তো এই জন্য আমাদের প্রত্যেক বিষয়ে আম্বিয়াই কেরাম, সাহাবা, আহলে বায়ত, আউলিয়াই সালেহীন, উলামা, আসলাফ, তাদেরকে সম্মান দেওয়ার ব্যাপারে আমাদের হুকুম দেওয়া হয়েছে। আল্লাহ আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব এ ব্যাপারে পরিপূর্ণ সূরা হুজরাত নাজিলের মাধ্যমে আহকাম বর্ণনা করেছেন যে উনার সামনে কিভাবে পেশ হতে হবে, উনার সাথে কথা কিভাবে বলতে হবে, উনার মজলিসে বসার আদব কি, উনার মাহফিলের আদব কি কি। তো এটা আল্লাহ আমাদেরকে বর্ণনা করেছেন, তো এটা পরিপূর্ণ সূরার মধ্যে। আচ্ছা, যে হাদিসে পাক আমি বর্ণনা করেছি যে যারা ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, তারা আমার অন্তর্ভুক্ত নয়, তো এটা সকলের জন্য। অর্থাৎ যে বয়সের ক্ষেত্রে কারো বড়, তাকেও সম্মান করতে হবে। আর রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, কেউ যদি কাউকে সম্মান করে বয়সের কারণে যে তার বয়স তার চেয়েও বেশি, তো আল্লাহ একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দিবেন যখন সে সেই বয়সে যাবে তাকে সম্মান করার জন্য, তার খেদমত করার জন্য। তো এই জন্য এটা অবশ্যই থাকা উচিত। আচ্ছা, অতঃপর উলামাদের আদব, এটা তো দীনই কারণে, দীনের সম্মানের কারণে যে তাদের কাছে আল্লাহর দীনের জ্ঞান রয়েছে, এজন্য তাদের সম্মান আরও বেশি বেড়ে যায়। তো উলামা হোক, আউলিয়া হোক, আমাদের কাছে আমাদের দীনের ভিত্তি হচ্ছে আদব বজায় রাখা। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। নবী করিম আলাইহিসসালামের প্রতি কেউ কোনো একবার দারিদ্রতা এবং রোজগারহীনতা এই ধরনের কিছু বিষয় আরজ করলেন যে তার এখন এই অবস্থা, তো তাকে বলা হয়েছে সম্ভবত তুমি কোনো বড়দের আগে অগ্রসর হয়েছ। আল্লাহ আকবার, অর্থাৎ এই ধরনের জবাব আসল যে কোনো বড়দের অতিক্রম করেছ। এখন প্রকাশ্যে এটি নর্মাল বিষয়, সাধারণভাবে এটি নর্মাল, কিন্তু যখন কোনো বুজুর্গ ব্যক্তি একেবারে মিলিত হয়ে সবাই একসাথে চলছে, তো কিছু বিবেচনায় তাদের সামনে অগ্রসর হয়ে চলা, এটা আদবের খেলাফ বলা হয়ে থাকে। আমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে, মা বাবার প্রতি সম্মান, সেখানেও এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো শরীয়তের এমন অনেক বিষয়ের ভিত্তি হল আদবের উপরে। নিজের সন্তানকে আদব শেখানো, এটাও জরুরি, আর আমরাও আদব এবং তাজিম আর এই সমস্ত বিষয়ের সম্মান আমরা রক্ষা করব। আল্লাহর প্রতি সম্মান, নবীগণের প্রতি সম্মান, সাহাবা, আহলে বাইত, আউলিয়া, উলামা, আসলাফ, বুজুর্গ, তাদের প্রতিও সম্মান, এমনকি বয়সে নিজেদের চাইতে বড় কেউ হলেও তাদের প্রতি সম্মান বজায় রাখা আমাদের দায়িত্ব। এটা ইসলামের সুন্দর শিক্ষা।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে উলামায়ে কেরামের আদব করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিভিন্ন প্রশ্ন আমরা শুনেছি, মুফতি সাহেব থেকে উত্তরও শুনেছি, আশা রাখি অনেক কিছু আমরা শিখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দীন অর্জন করার তৌফিক দান করুক, বিশেষ করে ওই সকল ইসলামী ভাইরা যারা আমাদেরকে কল করে প্রশ্ন রেকর্ড করিয়েছেন, উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক। সময় হয়েছে বিদায় নেবার, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।